তার উদারতার কথা এবং চৈতন্য চরিতামৃতের প্রথম অধ্যায়ের আদিলীলা প্রথম অধ্যায়ে এসে আমরা এক একটা শ্লোক আলোচনা হচ্ছিল, সেখানে প্রথম শ্লোক ছিল গুরু নিশ বন্দে গুরু নিশ ভক্ত নিশ মিশা উদারকান তৎপ্রকাশ সুতর শক্তি কৃষ্ণ চৈতন্য সংগকম। সেখানে পাঁচটা তত্ত্ব আমি ভাবছিলাম অ্যাজ ইট ইজ পড়ে যাব, কিন্তু পড়তে গেলে মনে হয় অনেকের ঘুম পেয়ে যাচ্ছে, এই জন্য আমি যতটা বুঝতে পেরেছি আপনাদের সঙ্গে কথার মাধ্যমে আলোচনা করব, যাতে আপনাদের মনে হয় বুঝতে আর একটু সহজ হবে নাকি। হ্যাঁ, আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলার প্রথম অধ্যায়ে আলোচনা করেছি পাঁচটা তত্ত্ব, গুরু দীক্ষাগুরু শিক্ষাগুরু ভক্ত অবতার প্রকাশ এবং শক্তি, এই পাঁচটা তত্ত্ব। দীক্ষা শিক্ষা গুরুর কথা আলোচনা করতে যে কবিরাজ গোস্বামী ব্রহ্মাকে কি করে ভগবান জ্ঞান দিলেন, এইভাবে গুরু পরম্পরায় এই জ্ঞান গুরুর মাধ্যমে আমরা জগতে পাই। চতুশ্লোকী ভাগবতম আমরা শুনলাম, চারটে মেন মেন শ্লোক যেখানে কৃষ্ণ বলছেন সেই জ্ঞান ব্রহ্মা পেয়েছেন কৃষ্ণের কাছ থেকে। ব্রহ্মা সেটা তার শিষ্য নারদ মুনিকে দিয়েছেন, নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবকে, ব্যাসদেব মধ্যাচার্যকে। এরকম গুরু পরম্পরা ক্রমে আমরা দেখি কৃষ্ণ হইতে চতুর্মুখ হয় কৃষ্ণ সেবন মুখ, ব্রহ্মা হইতে নারদের মতি, নারদ হইতে ব্যাস মধ্য কহে ব্যাস দাস পূর্ণ প্রজ্ঞ পদ্মনাভ গতি। নিহরি মাধব বংশে অক্ষব পরমহংসে শিষ্য বলি অঙ্গীকার করে, অক্ষবের তীর্থ শিষ্য জয় ধর্ম নামে পরিচয় যার দাস্যে জ্ঞান সিন্ধু তরে। তাহা হইতে দয়ানিধি তার দাস বিদ্যানিধি রাজেন্দ্র হইল তাহা হইতে, তাহার কিঙ্কর জয় ধর্ম নামে পরিচয় পরম্পরা জানো ভালো মতে। পরম্পরা ভালো করে জানতে হবে। জয় ধর্মে দাস্য খ্যাতি শ্রী পুরুষোত্তম যদি তা হইতে ব্রহ্মণতীর্থ সুরি ব্যাসতীর্থ তার দাস লক্ষ্মীপতি ব্যাস দাস, তাহা হইতে মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী বর শিষ্য বর শ্রী ঈশ্বর নিত্যানন্দ শ্রী অদ্বৈত বিভু ঈশ্বর পুরীকে ধন্য করিলেন শ্রী চৈতন্য জগদ্গুরু গৌর মহাপ্রভু। মহাপ্রভু পর্যন্ত আছে, তারপরেও আছে, আমি আপনাদের অত সময় নেব না। তা এইভাবে গুরু পরম্পরা মহাপ্রভু তারপরে পরপরই আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য রূপানু গোজনের জীবন বিশ্বম্বর প্রিয়কর শ্রীস্বরূপ দামোদর শ্রী গোস্বামী রূপ সনাতন রূপ প্রিয় মহাজন জীব রঘুনাথ হন তার প্রিয় কবি কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস প্রিয় বর নরোত্তম সেবা পর যার পদ বিশ্বনাথ আস, বিশ্বনাথ ভক্ত সাত বলদেব জগন্নাথ তার প্রিয় শ্রীভক্তি বিনোদ, মহাভাগবত বর শ্রী গৌর কিশোর বর হরি ভজন এতে জরমদ, শ্রীবার্ষ ভানবী বরা সদা সেব্য সেবা পরা তাহার দ্বৈত দাস নাম তার প্রধান প্রতিনিধি শ্রী ভক্তি বেদান্ত স্বামী পতিত জনেতে দয়াধাম, তা সবার পাদ পদ্ম ভকত জনের সদ্ম সেই মোর একমাত্র ঠাম, এই সব হরিজন গৌরাঙ্গের নিজ জন তাদের উচ্ছিষ্টে মোরে কাম, তাদের উচ্ছিষ্ট আমাদের প্রার্থনা। এসব গুরু পরম্পরা। তা গুরু পরম্পরার মাধ্যমে আমরা আসলে এই কৃষ্ণ থেকে, এই যে চতুশ্লোকী কৃষ্ণ ব্রহ্মাকে দিয়েছেন ব্রহ্মা থেকে, শিল প্রভুপাদ প্রভুপাদ থেকে বর্তমান আচার্য তাদের কাছ থেকে আমরা সেই অভিন্ন সেই জ্ঞান পাই। তাই গুরুদেবকে প্রণাম করছেন, প্রণাম করতে যে কবিরাজ গোস্বামী তিনি কৃষ্ণ কর্ণামৃতে যেটা বিল্বমঙ্গল ঠাকুর লিখেছেন, কৃষ্ণ কর্ণ অমৃত, কৃষ্ণরূপ কথা যা কর্ণকে কি দেয়, অমৃত প্রদান করে, তাই এই বিল্বমঙ্গল ঠাকুর লিখেছেন কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ। আপনারা জানেন বিল্বমঙ্গল ঠাকুরের কথা, তিনি হচ্ছেন লীলা সুখ, কৃষ্ণ লীলা বর্ণনে যিনি সুখ পাখির মতন, সেই জন্য তাকে বলা হয় লীলা সুখ। খুব সুন্দর কৃষ্ণ কর্ণামৃত কৃষ্ণ বিষয়ক লীলা লিখেছেন। আমি একদিন শুনছিলাম ভক্তি রসায়ামৃত মহারাজ বলছিলেন যে উনি একজন মহারাজের কাছ থেকে শুনেছেন যে মহারাজ বলেছেন আমার সারা জীবনের টার্গেট হচ্ছে কৃষ্ণ কর্ণামৃতকে উপলব্ধি করা, আমার সারা জীবনের টার্গেট। তা কৃষ্ণ কর্ণামৃত এমনই এক গ্রন্থ যা মহাপ্রভু প্রত্যেক দিন আস্বাদন করতেন। কৃষ্ণ কর্ণামৃত জয়দেব গোস্বামীর কি গীত গোবিন্দ, বিদ্যাপতির নাটক গীত, হ্যাঁ রামা, এইসব স্বরূপ দামোদর প্রভু সঙ্গে মহাপ্রভু রাত্রে দিনে নাচে গায় না আশ্বাস দেয় অপূর্ব আনন্দ। স্বরূপ দামোদরের সঙ্গে রায় রামানন্দ আর স্বরূপ দামোদরের সঙ্গে রাত দিন এই সব গ্রন্থ আস্বাদন করতেন। তারই একটা শ্লোক সেই গ্রন্থে যখন কি বলে বিল্বমঙ্গল ঠাকুর তার গুরুদেবকে প্রণাম করেছেন, এখানে গুরুদেব চিন্তামণির জয়তি, তার এক শিক্ষাগুরু চিন্তা, চিন্তামণি বিল্বমঙ্গল সবাই কাছে পরিচিত, যে চিন্তামণি কি বলেছিল, তুমি আমার হাড় মাংসের শরীরে এত আসক্ত যার জন্য পিতৃশ্রাদ্ধ পরিত্যাগ করে এই গভীর রাত্রে ঝড় ঝঞ্ঝাকে উপেক্ষা করে ডেড বডিকে ভেলা মনে করে সাপকে দড়ি মনে করে তুমি আমার কাছে আসতে পেরেছো, এই রকম যদি ভালোবাসা যদি গোবিন্দের চরণে হতো তোমার জীবন সার্থক হয়ে যেত। অ্যাকচুয়ালি এই জড় জগতে আমাদের চোখ সবসময় রূপের প্রতি আসক্ত, জড় মাংসপিণ্ডের প্রতি আসক্ত, জড় ভোগ লালসার প্রতি আসক্ত। বিল্বমঙ্গল ঠাকুর যখন ভক্তি জগতে প্রবেশ করেছেন তারপরেও চিন্তামণির কাছে তিরস্কার পেয়ে যখন ভক্তি পথে গিয়েছেন তারপরেও তার ইন্দ্রগুলো বিট্রে করল, সুন্দরী মহিলার প্রতি আসক্ত হলো, তখন ভাবলেন এই চোখ আমার যত ভক্তি পথের বাধা, তাই চোখটাকে চিরতরের জন্য নষ্ট করে দিল। আমাদের এই চোখকে নষ্ট করার দরকার নেই, কিন্তু চোখের যে ভাবটাকে চেঞ্জ করে দিতে হবে। চোখ ভগবানের রূপ দর্শনে নিয়োগ করতে হবে। সেইভাবে চোখটাকে যদি আমরা ভগবানের সেবায় লাগাই তাহলে চোখের সার্থকতা, নতুবা চোখ সবসময় খারাপের প্রতি আসক্ত। চিন্তামণি তার মুডটাকে পুরো চেঞ্জ করে দিয়েছেন, আর তাই চিন্তামণি যদিও এর বড় ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ চিন্তামণি আগের জন্মে সে এক রাজকন্যা ছিল, আর এই বিল্বমঙ্গল ছিল একজন সন্ন্যাসী, ত্রিদণ্ডী সন্ন্যাসী, আর ওনার সাধু সেবার খুব প্রবৃত্তি ছিল। এই ত্রিদণ্ডী সন্ন্যাসী ওনার সাধু সেবার ইচ্ছা। একদিন সাধু সেবার ইচ্ছা কিন্তু টাকা পাচ্ছেন না, কি করে আমি সাধু সেবা করব, হঠাৎ দেখছেন সেই রাজ্যের রাজকন্যা মারা গেছে, আর রাজা রাজকন্যাকে খুব ভালোবাসে, যাকে খুব ভালোবাসে তার প্রিয় জিনিস তার সঙ্গে দিয়ে দিতে চায়, এটাই হচ্ছে নেচার। রাজকন্যার সোনা দানা সব পরিয়ে দিয়ে ওইভাবেই শ্মশানে নিয়ে গেছে, আর অপ্রাপ্ত বয়সে মারা গেলে দাহ করে না, মাটিতে পুঁতে রাখে। তাই ও মাটিতে সেই সোনা দানা সোনা অলংকার সব দিয়ে তাকে মাটিতে পুঁতে রেখেছিল। আর এই সন্ন্যাসী, ত্রিদণ্ডী সন্ন্যাসী, ওনার ইচ্ছা হলো, আরে আমার তো বৈষ্ণব সেবা করার ইচ্ছা, কিন্তু টাকা পাচ্ছি না, কেউ অত ডোনেশন দিচ্ছে না, এই সোনার অলংকার এ তো নষ্ট হয়ে যাবে, তো মাটিতে আমি ওগুলো নেব। আর তাই সবাই যখন মাটিতে পুঁতে রেখে ঘরে গিয়েছে, গভীর রাত্রে এই সন্ন্যাসী ঠাকুর গিয়েছেন, মাটি খুঁড়তে শুরু করেছেন। তখন হঠাৎ একটা আওয়াজ এসেছে, আপনারা জানেন দেহ ত্যাগ করলে সঙ্গে সঙ্গে আত্মাটা দেহ থেকে খুব বেশি দূরে যায় না, কিছু ঘোরাঘুরি করে। এই জন্য অনেকে বলে শ্মশানে ভূত থাকে, কারণ তাদের পেতাত্মা গুলো অনেক সময় ঘোরাঘুরি করে। তা ও তখন একটা আওয়াজ দিয়েছে, সন্ন্যাসী তুমি এ কি করছো, তুমি কেন আমাকে খুঁড়তে চাইছো? বলছে আমি বৈষ্ণব সেবা করব, টাকা পয়সা দরকার, তোমার সোনা দানা আছে এগুলো। বলছে তোমার এগুলো নিতে হবে না, তুমি আমার বাবার কাছে যে বলো যে আমি যেখানে শুয়ে থাকতাম আমার বালশির নিচে একটা বড় সোনার ইট আছে, ওই ইটটা আমার নাম বললে, আমি যদি যা যা ডিরেকশন দিয়েছি সেটা তুমি যদি বলবে তাহলে বাবা বিশ্বাস করবে আর বলবে আমি ওই ইটটা তোমাকে দিতে বলেছি, সোনার ইট, তুমি ওই নিয়ে বিক্রি করবে আর বৈষ্ণব সেবা দেবে। উনি দৌড়ে গিয়েছেন, বলেছেন এই এই ঘটনা, আমি খুঁড়তে গিয়েছি এই বলেছে। তখন রাজা বিশ্বাস করেছে, দেখছে সত্যিকারে তার মাথার নিচে সোনার ইট, সেই সোনার ইটটা সন্ন্যাসীকে দিয়ে দিয়েছেন, সন্ন্যাসী সেই ইটটা বিক্রি করে অনেক টাকা হয়েছে, অনেক বৈষ্ণব সেবার আয়োজন করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত যা আয়োজন করেছেন অনেক বৈষ্ণব আসাতে কম পড়ে গেছে, টাকার একটু শর্ট পড়েছে। আবার দৌড়ে চলে এসছে, আবার সেই মাটি খুঁড়তে খুঁড়ছে, খুঁড়ে খুঁড়ে সেই তো যুবতী তার অঙ্গ থেকে ওইগুলো নিয়েছে। তখন আকাশ আর একটা কথা আসছে, তুমি এবার রক্ষা পাবে না, তুমি আমার এই নগ্ন রূপ তুমি দেখেছ, সন্ন্যাসী হয়েও আমি যুবতী আমার অঙ্গ থেকে সবকিছু খুলে নিলে, তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি পরবর্তীকালে তুমি বেশ্যার প্রতি আসক্ত হবে, বেশ্যাসক্ত হয়ে যাবে। তাই এই বিল্লমঙ্গল পরবর্তীকালে, বিল্লমঙ্গল সেই সন্ন্যাসী, তিনি বিল্লমঙ্গল ঠাকুর রূপে এসেছেন, আর এই কন্যা তিনি চিন্তামণি রূপে এসেছেন। আসলে আমরা দেখি হঠাৎ স্ত্রী বকা দিল আর পরম ভক্ত হয়ে গেল। বাড়িতে আপনাদের স্ত্রী বকে না, কি বলেন, বকে কি বলে কিনা, সবসময় আদর যত্ন করে না, বকাও দেয়, গালি দেয়, কই রাগ হয়ে তো এইরকম সাধু হয় না কেউ, হয়? আসলে আমরা বকা শুনি, গালি খাই, জড় জগতের কষ্ট পাই, তাও মন চায় না ভগবত ভজন করতে, কারণ পূর্ব জীবনের স্বীকৃতি নেই। তাই বিল্লমঙ্গল পূর্ব জীবনের সেই স্বীকৃতি ফলস্বরূপ চিন্তামণি যখনই আঘাত করেছে তখনই গৃহ ত্যাগ করে চলে গেছেন। তাই এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেই বিল্লমঙ্গল ঠাকুরের শ্লোকটা বলছেন, খুব ফেমাস শ্লোক, চিন্তামণির জয়তি সমগিরির গুরুর মে শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিপিচ্ছ মৌলি যৎপাদ কল্প তরু পল্লবে শেখরেশু লীলাম্বর সর লভতে জয়শ্রী। অনুবাদ হচ্ছে, চিন্তামণি ও আমার দীক্ষা গুরু, চিন্তামণি হচ্ছে চিন্তামণি আমার দীক্ষা গুরু সোমগিরি জয়যুক্ত হন। চিন্তামণি যদিও শিক্ষা গুরু, আর সোমগিরি হচ্ছে বিল্বমঙ্গল ঠাকুরের দীক্ষা গুরু, আবার ওনার আরেকজন শিক্ষা গুরুর কথা বলছেন, আর আরেকজন শিক্ষা গুরুকে জয়শ্রী, মা মাথায় ময়ূর পুচ্ছ ধারী আমার শিক্ষা গুরু পরমেশ্বর ভগবান জয়যুক্ত হন। কল্পতরু পল্লব রূপ তার শ্রী চরণ আখাগ্রে শোভাতে আকৃষ্ট হয়ে জয়শ্রী রাধিকা স্বয়ম্বর সুখ মাধুর্য রস আস্বাদন করেন। ভগবানকেও যেকে পরমাত্মা রূপে আমরা বলেছি শিক্ষা গুরু, এখানে ভগবান যার মস্তকে ময়ূর পুচ্ছ ধারণ, জয়শ্রী রাধিকা স্বয়ম্বর সুখ মাধুর্য রস আস্বাদন করে, যার পাদ পদ্মে শ্রী চরণাগ্রে আকৃষ্ট হয়ে রাধারানী তার সেবা করেন, তা জয়যুক্ত হন। এভাবে বিল্বমঙ্গল ঠাকুর ভগবানকে পরমাত্মা রূপে, আমরা আগে বলেছি যে পরমাত্মা শিক্ষা গুরু বাইরে শুদ্ধ ভক্ত রূপে আর ভিতরে পরমাত্মা রূপে, তো ভগবান হচ্ছে পরমাত্মা, তাই ভগবান ও শিক্ষা গুরু হিসেবে জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্য রূপে শিক্ষা গুরু হয় কৃষ্ণ মহান্ত স্বরূপে। শ্রীমৎ ভাগবত থেকে তত দুঃসঙ্গমুজ্জ স্বচ্ছ সজ্জেন বুদ্ধিমান সচিন্নতি মনব্যাস ছিদ্ বুদ্ধিমান ব্যক্তি অসৎসঙ্গ পরিত্যাগ করে সৎসঙ্গ করবে। এতক্ষণ দীক্ষা গুরু শিক্ষা গুরুর কথা বলেছে, এরপরে পাঁচটা তত্ত্ব হচ্ছে গুরু দীক্ষা গুরু শিক্ষা গুরু, তারপরে কি ভক্ত। এখন ভক্ত সঙ্গের গুরুত্ব প্রদান করছেন কবিরাজ গোস্বামী, যে ভক্ত সঙ্গ মাধ্যমে কিভাবে মনব্যাসন ছিন্দন্তি, আর মনের সঙ্গে এই জড় জগতের একটা দড়ি দিয়ে বাধা আছে, যারা শুদ্ধ ভক্ত তারা হরিকথার অসি দ্বারা সেই দড়িটাকে ছেদন করে দেয়। শতাং প্রসঙ্গাং মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জা সুনপ বর্গবর্তনী শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমী শ্রুতি। কবিরাজ গোস্বামী এই শ্লোকটা উল্লেখ করেছেন, শতাং প্রসঙ্গাং মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা, কৃষ্ণ কথা, এই কৃষ্ণ কথা হৃদয়কে কর্ণকে রস প্রদান করে, আর যা মনব্যাসন ছিন্দন্তি, আমাদের মনের দ্বারা আমরা এই জড় জগতের সঙ্গে যে একটা খুব শক্ত দড়ির দ্বারা বন্ধনগ্রস্ত হয়ে আছি, এই দড়ি অন্য কেউ ছেদন করতে পারে না। কে ছেদন করতে পারে? হরিকথা। শুদ্ধ ভক্তের মুখ থেকে হরিকথা শ্রবণের মাধ্যমে আমাদের বিষয়ের প্রতি আসক্তি যাবে। কি বা করিতে পারে কাম ক্রোধ সাধকের, যদি হয় সাধুজনার সঙ্গ। কাম ক্রোধের দ্বারা তো আমরা জড় জগতে আসক্ত হয়ে থাকি। নরোত্তম দাস ঠাকুর বলছে, কাম ক্রোধ ডোন্ট কেয়ার, আমি কেয়ার করি না যদি আমার সাধু সঙ্গ হবে। তাই সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি। তাই কেন এই ভক্ত এত গুরুত্বপূর্ণ আমাদের ভক্তি জগতে? ভক্ত আমাদের গুরু দীক্ষা গুরু শিক্ষা গুরু ভক্তি জগতে গুরুত্বপূর্ণ, আমাদের ভক্তি জগতে গুরুত্বপূর্ণ হচ্ছে ভক্ত। কেন ভক্ত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে কবিরাজ গোস্বামী বলছেন, ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয় কৃষ্ণের সতত বিশ্রাম। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, গোবিন্দ বলেন আমার প্রাণ হচ্ছে বৈষ্ণব, প্রাণ না থাকলে দেহের যেমন দাম থাকে না, এই জন্য ভগবান বৈষ্ণবকে তুলনা করেছেন প্রাণ স্বরূপ। আমার প্রাণ, এখানে ভক্তের হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ অবস্থান করেন ভক্তের হৃদয়ে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে ন চ, বৈকুণ্ঠ থাকি না যোগীদের হৃদয়েও থাকি না। কার হৃদয়ে থাকি? বৈষ্ণবের হৃদয়ে। আর বৈষ্ণব যখন হরি কথা বলেন কোথা থেকে বলেন? মাথা থেকে বলেন না হৃদয় থেকে বলেন? হৃদয় থেকে। দিব্য জ্ঞান মাথায় প্রকাশিত না হৃদয়ে প্রকাশিত? গুরুদেবের কৃপায় বৈষ্ণব যে দিব্য জ্ঞান লাভ করে এটা তার হৃদয়ে প্রকাশিত হয়। আর সেই হৃদয়ে কে বসে আছেন? গোবিন্দ বসে আছেন। শুদ্ধ ভক্ত যখন হরি কথা বলেন তখন গোবিন্দ তার হৃদয়ে বসে থাকেন। হরি কথার মাধ্যম দিয়ে গোবিন্দ বৈষ্ণবের হৃদয় থেকে বের হন। বের হয়ে কোথায় যান? দেখে কারা শ্রদ্ধা সহকারে হরি কথা শুনছেন, তার কানের ভিতর দিয়ে ঢুকে তার হৃদয়ে ঢুকে যায়। কর্ণরধ পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিষয়ে সুধা অনুপম, কানের ভিতর দিয়ে হৃদয়ে পশিল গ আকুল করিল মন প্রাণ। কানের ভিতর ভগবান আসে চোখের ভিতর দিয়ে নাই, অন্য কোন কিছু দিয়ে নাই, কানের ভিতর দিয়ে ভগবান প্রবেশ করে। এই জন্য কৃষ্ণ নাম ধরে কত বল, তত্ত্ব পথ দিয়া হৃদি মাঝে পরিবেশ। কৃষ্ণ নাম ধরে কত বল, যে কৃষ্ণ নাম কত বল ধরে, যে কানের ভিতর দিয়ে হৃদয়ে প্রবেশ করে সবকিছুকে কি বলে অন্তর্মুখী করে দেয়। এই জন্য গুরুদেবের কাছ থেকে আমরা নাম গ্রহণ করি কানের মাধ্যম দিয়ে। হ্যাঁ, তাই হৃদয়ে ভগবান আছেন। কার হৃদয়ে আছেন? ভাগবতে কি বলছেন? ভগবান নিজে বলছেন, সাধব হৃদয় মজ্জম সাধুনাং হৃদয় অনন্তম মদন্তে ন জানন্তি নাহন্তব্য মনাগতি। সে আমাকে ছাড়া জানে না, আমিও তাকে ছাড়া জানি না। বলছে সাধু মহাত্মার আমার হৃদয়, আমিও তাদের হৃদয়, আমি তাদের হৃদয়ে থাকি আর তারাও আমার হৃদয়ে থাকে। চিন্তা করুন, ভগবান হৃদয়ে দিয়েছেন, সাধুরা মহাত্মারা আমার হৃদয়, ভগবান নিজে বলছেন আমার হৃদয় তাদের স্থান দিয়েছে। ভক্তরা তো ভগবানকে তার হৃদয় স্থান দিয়েছে, ভগবান বলছেন আমিও আমার হৃদয়ে সাধুদের স্থান দিয়েছি। একদিন রুক্মিণী কৃষ্ণকে গরম দুধ দিয়েছে, আর আসলে তার আগে বারবার জিজ্ঞাসা করে, মুখ পুড়ে গেছে, তখনই সঙ্গে সঙ্গে হা রাধে হা রাধে, হ্যাঁ রাধে রাধের নাম, যাকে বেশি ভালোবাসে কেউ বিপদ আপদে তার কথাই বেশি মনে পড়ে, তাই কি না? তা কৃষ্ণর যখন মুখ পুড়ে গেছে গরম দুধে, হা রাধে রাধে, কি তুমি সবসময় রাধে রাধে বলো? আমরা 16,108 জন মহিষী রাত দিন তোমার সেবা করি, তুমি সবসময় রাধে রাধে, রাধা কি এত, সে কেমন? যাও রাধারানীর সঙ্গে একটু দেখা করে আসো, দেখে আসো। রুক্মিণী গিয়েছে রাধারানীর সঙ্গে দেখা করতে। রুক্মিণী ভাবতো যে আমি তো খুব সুন্দরী, দাসীরা গেটে আছে, এত সুন্দরী দেখে রুক্মিণী ভাবছে এই মনে হয় রাধা রানী, তার চরণ পড়েছে, রাধা তোমাকে প্রণাম। আমি তো রাধা রানী নয়। হ্যাঁ, রুক্মিণী ভাবছে একটা অহংকার ছিল, আমি সুন্দরী, কিন্তু যখন তার থেকে সুন্দরী দেখে যে হচ্ছে নিশ্চয়ই রাধা রানী, না আমি রাধা রানী নয়, ভিতরে যাও। এইরকম সাতটা গেট পার হয়ে সুন্দরী, তার থেকে সুন্দরী, তার থেকে সুন্দরী দেখে তারপরে লাস্টে রাধারানীকে পেয়েছে। হরি বল, রাধারানীকে প্রণাম করেছেন, দেখছে তার গায়ে ফুসকা পড়ে গেছে। হ্যাঁ, তোমার কি হয়েছে? বলছে তুমি কৃষ্ণকে গরম দুধ দিয়েছ না, আর সেই যেহেতু তার হৃদয়ে সবসময় আমি থাকি, তাই সেই গরম দুধে আমার গায়ে ফুসকা লেগে গেছে। সেই জন্য কৃষ্ণর হৃদয় সবসময় শুদ্ধ ভক্ত, রাধারানীকে এত চিন্তা করেন যিনি শুদ্ধ ভক্তের সর্বশ্রেষ্ঠা, সবসময় খেতে শুতে ঘুমাতে স্বপ্নতে হারাধে হারাধে। তাই এখানে বলছেন সাধু মহাত্মারা সাধুরা সব আমার হৃদয়ে, আমিও তাদের হৃদয়, তারা আমাকে ছাড়া কাউকে জানে না, আমিও তাদের ছাড়া কাউকে আমার বলে জানি না। কালকে আমরা শুনছিলাম রাধারানী কান্না করছে, কৃষ্ণকে ছাড়া আর কাউকে চেনে না। আর একটা শ্লোক এখানে দিয়েছে, যেখানে যুধিষ্ঠির মহারাজ বিদুরকে বলছেন, বিদুর যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে শুরু হয়েছে, বিদুর দেখেছে ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল, কার পক্ষ নেব, আর ভাই ভাইয়ের ঝগড়া নিজের চোখে দেখা যায় না, কাকা হয়ে কি করে দেখব। উনি সব যুদ্ধ ছেড়ে তীর্থ ভ্রমণে গিয়েছেন, আর তীর্থে সব জায়গায় জায়গায় ঘুরছেন, তীর্থ ভ্রমণে গিয়েছিলেন, তীর্থ করে যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, তখন বিদুর শুনেছেন সব শেষ, যুদ্ধ শেষ, যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছেন, তিনি আবার ফিরে এসেছেন। মনে মনে চাইতো যে যুধিষ্ঠির, উনি তো ধর্মপক্ষে, যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছেন আবার ফিরে এসেছেন বিদুর। তখন বিদুরকে উদ্দেশ্য করে যুধিষ্ঠির মহারাজ এই কথা বলছেন, কি বলছেন, ভক্তদের মাহাত্ম্য বর্ণনা করতে যেয়ে বলছেন, ভবদ বিদা ভগবত তীর্থি ভূতা স্বয়ং বিভূতীর্থ কুরবানি তীর্থানি সত্য তেন গয়াভিত। অর্থ হচ্ছে আপনার মতন ভাগবতেরা নিজেরাই তীর্থ স্বরূপ, আপনি যে তীর্থে গিয়েছেন নিজে পবিত্র হতে না, তীর্থকে পবিত্র করার জন্য। পাপীরা যায় তীর্থে কি জন্য, নিজের পাপ রেখে পবিত্র হবে। আর সাধুরা তীর্থে কেন যায়, পাপীদের যে রাখা পাপ দ্বারা তীর্থ অপবিত্র হয়ে গেছে সেইটাকে পবিত্র করার জন্য। তাই বলছেন আপনার মতন ভাগবতেরা নিজেরাই তীর্থ স্বরূপ, তাদের পবিত্রতার জন্য ভগবান সর্বদা তাদের হৃদয়ে অবস্থান করেন, তাদেরকে তীর্থে যেতে হয় না পবিত্র হওয়ার জন্য, কারণ স্বয়ং পরম পবিত্র বিশুদ্ধ সত্যে অধিষ্ঠিত যে ভগবান বৈষ্ণবের হৃদয়ে সবসময় থাকেন, তাই বৈষ্ণব সবসময় পবিত্র। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, দর্শনে পবিত্র করো এই তো মার্গ। গঙ্গার পরশ হলে তারপরে পাবন হওয়া যায়, আর বৈষ্ণবকে দর্শন মাত্রেই পবিত্র হওয়া যায়। এই জন্য ভগবানের দর্শনের থেকেও ভক্ত দর্শন বেশি গুরুত্বপূর্ণ। কেন? ভগবান দর্শন করেও অন্য কথা চিন্তা আসে, কিন্তু ভক্ত সঙ্গে থাকলে আর অন্য কথা চিন্তা আসে না। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ, দীন নরোত্তম কান্দে হিয়া ধৈর্য নাহি বান্দে, মোর দশা কেন হইল ভঙ্গ, আমি কেন পেলাম। সেসব সঙ্গীর সঙ্গে যে কইল বিলাস, সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস। পাথানে কুটিব মাথা অনলে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। আমি আগুনে প্রবেশ করব না মাথা খুঁটে মাথাটাকে ভেঙে দেব, কোথায় আমি সেই গৌরাঙ্গের প্রিয়জনকে পাব। প্রভাতানন্দ সরস্বতী পাঠ তার চৈতন্য চন্দ্রামিতে গেছে। আচার্য ধর্ম, বিচার্য তীর্থানি, বিচার্য বেদ, পরিচর্যা বিষ্ণু, বিনা গৌর প্রিয় পাদ সেবনং বেদাদি দুষ্প্রাপন্ন ভাবে। আচার্য ধর্ম, আপনি ধর্ম ভালো করে আচরণ করুন, বিচার্য তীর্থানি তীর্থ তীর্থ ভ্রমণ করুন, পরিচর্যা বিষ্ণু বিষ্ণুর পরিচর্যা করুন, কিন্তু যতদিন না গৌরের প্রিয় তাদের পাদপদ্মের দ্বারা রজ অভিষিক্ত হচ্ছেন, ততদিন বেদের যে দুর্লভ যে কৃষ্ণ তাকে কখনো উপলব্ধি হবে না। তাই কারণ ভক্ত সবসময় হৃদয়ে গোবিন্দকে ধারণ। এই ভক্ত কবিরাজ গোস্বামী বলছেন দুই প্রকার, এক হচ্ছে সাধক ভক্ত আর একজন হচ্ছে পারিষদ, নিত্য পারিষদ। এই ভক্ত কথা বর্ণনা হলো। এবার আমরা আলোচনা করব অবতার, গুরু ভক্ত এখন অবতার। এই অবতার হচ্ছে তিন প্রকারের, এক হচ্ছে অবতার হচ্ছে তিন প্রকার, অংশ অবতার, গুণ অবতার, সত্তাবেশ অবতার। তিন অবতারের কথা বল। অংশ অবতার হচ্ছে মৎস্য, কুর্ম, বরাহ, এসব অংশ অবতার। মৎস্য অবতার এই অংশ অবতার। আর গুণ অবতার হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, শিব, সত্য, রজতম, তিন গুণের তিন অবতার, এটা হচ্ছে গুণ অবতার। আর এক হচ্ছে সত্তাবেশ অবতার, যেমন ব্যাসদেব, সনকাদি, এনারা হচ্ছেন সত্তাবেশ অবতার। এভাবে অবতারের কথা বর্ণনা করা হয়েছে। এরপরে প্রকাশ, ভগবানের প্রকাশ, বেসিক অনেক ডিটেলস আছে, আমি বেসিক আপনাদের, কারণ এই জিনিসটা এত কমপ্লিকেটেড। আমরা যখন মহারাজের সঙ্গে আলোচনা করতাম, বলল মহারাজও বলছিলেন এ কিছু না পড়লে আবার মনে থাকে না, তা আমরা অত ডিটেলসে যাব না, জাস্ট বেসিক আপনাদের দুটো জিনিস যা মনে রাখতে সুবিধা হবে। প্রকাশ একটা হচ্ছে, একটা হচ্ছে প্রকাশ হচ্ছে দুই প্রকার, প্রকাশ আর বিলাস। চৈতন্য চরিতামে দুই প্রকাশ আর বিলাস। প্রকাশ হচ্ছে একই ভগবান অনেক রূপ ধারণ, একই রূপে অনেক প্রকারে অনেক জন হয়েছে, যেমন কৃষ্ণ রাসলীলায় অনেক রূপ ধারণ করেছেন। এ হচ্ছেন প্রকাশ, নিজে শত কোটি রূপে প্রকাশিত হয়েছেন। মহিষীর বিবাহ দ্বারকাতে নারদ মুনি যাচ্ছেন, ভাবছেন দেখি কৃষ্ণ কোন প্যালেসে কি করছে, রুক্মিণীর সঙ্গে কি করছে। এক জায়গায় দেখছে রুক্মিণীর সঙ্গে খাওয়া দাওয়া করছে, এক জায়গায় দেখছেন সত্যভামার সেখানে শুয়ে আছে, কৃষ্ণ শুয়ে আছেন। অবাক, এ হচ্ছে ভগবান। মহিষীদের যত মহিষী তত রূপে নিজে প্রকাশ করেছে। সৌভুরী ঋষি, না সৌভুরী ঋষি প্রকাশিত হয়েছেন পঞ্চাশ প্রকারের। মান্দাতার কন্যা আসলে গরুড় দেবের প্রতি বৈষ্ণব অপরাধের ফলে অত বড় বৈষ্ণব ফলডাউন হয়ে গেল। কি করত, বাইরে ছিল না, জলের নিচেই ছিল, তপস্যা করত, কাউকে দেখত না, এত তপস্যা, পুরুষ মহিলাকে দেখলে তো ভঙ্গ হয়ে যায় বিশ্বামিত্র মেনকার রূপে, তারপরে অজামিল বেশ্যাকে দেখে তার এই জন্য কাউকে দেখব না জলে গেলেন। কিন্তু সেখানে গরুর, আসলে গরুরের খাদ্য হচ্ছে মাছ, জীব জীব সাহার, তাই গরুর খেত আর এ অভিশাপ দিল, তুমি এখানে আসলে তুমি কি হয়ে যাবে, মৃত্যু হবে গরুর তুমি। কারণ কি হয়েছিল, গরুর এসে এসে মাল ধরে খেত, আর মাছ যখন ও ধরতো মাছ এদিক ওদিক ছোটাছুটি করছে, তখন ওনার ভজনে ডিস্টার্ব হতো মাছে, আর দেখছে তারা বিপদে দৌড়াদৌড়ি করছে, তখন গরুরকে বলল, গরুর তুমি এখানে আসবে না, আসলে তোমার সর্বনাশ হবে, অভিশাপ দিয়ে দিলাম। গরুর শুদ্ধ ভক্ত, ভগবানের বাহন, ভগবানকে বহন করেন কত উন্নত ভক্ত, কিন্তু তাকে এরকম অভিশাপ। ফলস্বরূপ কি হলো, গরু আসলেন না, চলে গেলেন অন্য যায়, কিন্তু অপরাধ হয়ে গেল, ভগবান সহ্য করলেন না। অপরাধ হওয়ার ফলস্বরূপ কি হয়, কেউ যখন তার বৈষ্ণব অপরাধ হয় তখন সংসারের প্রতি আসক্তি বেড়ে যায়, তখন বিবাহ করতে আগ্রহ হয়, ভোগের লালসা প্রবল থেকে প্রবলতর হয়ে যায়। ব্রহ্মচারী সন্ন্যাসী অনেক সময় ফল ডাউন হয়, গৃহস্থ জীবনেও ফল ডাউন হয়, আছে সাদা কাপড় ভিতরে ভক্তি টক্তি কিছু নেই, জপ করছে না ঠিক করছে না, এ হচ্ছে ভক্তি নষ্ট হয়ে যায় বৈষ্ণব অপরাধ হইলে। যদি বৈষ্ণব অপরাধ ওঠে হাতি মাতা সিন্ডিয়ে যায় কিংবা শুকি যায় পাতা, তাই গরুর চরণে অপরাধ করার ফলে এই কি বলে সৌভরী ঋষির ভোগের বাসনা জাগল, দুটো মাছকে মৈথুন করতে দেখলো, দেখেই তার মনে হলো আমি একটু বিবাহ করব, আমিও এরকম স্ত্রী সঙ্গ করব। অতদিন ধরে কত হাজার হাজার বছর ধরে তপস্যা করেছে বৈষ্ণব অপরাধে, এক বৈষ্ণব অপরাধ শেষ, সঙ্গে সঙ্গে জল থেকে উঠে এসেছে, গায়ে শ্যাওলা পড়ে গেছে, পুরো এতদিন জলে, হাজার হাজার বছর ধরে জলে গায়ে শ্যাওলা পড়ে গেছে, কত বড় সাধু, রাজার কাছে এসেছে, রাজাকে বলছে রাজা আপনার একটা কন্যাকে দেবেন আমি বিবাহ করব। কোন যদি সাধু কোন গৃহস্থর কাছে এসে বলে, গৃহস্থর কেমন লাগে, আরে আপনি সাধু এতদিন ব্রহ্মচারী এতদিন ত্যাগী জীবন যাপন, এখন বিয়ে করবেন, 60 বছর বয়সে আসছেন বিয়ে করতে, রাজা এখন মান্দাতা, রাজা দেখছে সৌভরী ঋষি এসছে এত বড় ঋষি, যদি আমি না বলবো তাহলে অভিশাপ দিয়ে দেবে, আর অভিশাপ দিলে তো আমার সব রাজ্য শেষ। তখন একটা প্ল্যান করলেন, বুদ্ধি করলেন, রাজা তো বুদ্ধিমান, বললেন দেখুন আমার তো কোনো আপত্তি নেই, আমার তো ইচ্ছা আছে, আপনি বরঞ্চ আমাদের কন্যাদের মহলে যান, যে কন্যা আপনাকে পছন্দ করবে আপনি তাকেই বিবাহ করবেন। সৌভরী ঋষি বুঝতে পারলেন রাজা আমাকে চালাকি করেছে, আমার এই রকম অবস্থা। উনি গিয়েছেন কন্যাদের মহলে, এত যোগী তো, এত সুন্দর রূপ ধারণ করেছে, আর সব কন্যারা তাকে পছন্দ করেছে, সব কন্যা এসে বাবাকে বলছে বাবা আমি ওনাকে বিবাহ, বাবা আমি ওনাকে, 50 জনের বিবাহ হলো, আর 50 জন স্ত্রী হলো, কিন্তু ওনার এত যোগ ক্ষমতা ছিল উনি 50 রূপে সব স্ত্রীর ঘরে থাকতেন, কিন্তু কৃষ্ণ এত রূপে ছিলেন রাসলীলায়, কিন্তু কৃষ্ণ আর এই ঋষির ভিতরে যোগীর ভিতরে কি পার্থক্য, এই যোগী যখন খাবে 50 জনই খাবে, যখন শুয়ে থাকবে 50 জনই শুয়ে থাকবে, এই হচ্ছে যোগীরা 50 প্রকার হতে পারে কিন্তু আলাদা আলাদা করতে পারবে না, যা ভগবান কৃষ্ণ পারেন, একই সঙ্গে শতকোটি রূপে গোপীদের কারো হাত ধরে নাচছে, কারো গলা ধরেছে, আলাদা আলাদা কৃষ্ণ, একই শতকোটি কৃষ্ণ কিন্তু আলাদা আলাদা কাজ করছে। মহিষীদের যে দ্বারকাতে 16,108 জন কৃষ্ণ আলাদা আলাদা কাজ করছেন, এ হচ্ছে পার্থক্য। তো এর হচ্ছে প্রকাশ, একই কৃষ্ণ অনেক রূপে প্রকাশ হয়েছে, তাকে বলা হয় প্রকাশ। আর হচ্ছে বিলাস, ভগবানের প্রকাশ দুই প্রকার, প্রকাশ আর বিলাস। বিলাস হচ্ছে কি, একই ভগবান কিন্তু একটু রূপটা আলাদা। যেমন গতকাল আমরা বলরামের কথা বলেছি, একই ভগবান কিন্তু বলরাম কৃষ্ণের ভিতরে পার্থক্য নেই, পার্থক্য নাই কৃষ্ণ হল ধরে। হ্যাঁ, বৃন্দাবন দাস ঠাকুর না চৈতন্য চরিতামৃতে বলছেন, না বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবতে, ভিন্ন নেই কৃষ্ণ হল ধরে, হলধর আর কৃষ্ণের ভিতরে পার্থক্য নেই, কৃষ্ণই কিন্তু হলধর রূপ ধারণ করেছেন, নারায়ণ বিষ্ণু এসব বিলাস। এটা হচ্ছে প্রকাশ। আর হচ্ছে শক্তি, ভগবানের শক্তি আমরা আলোচনা করলাম, গুরু ভক্ত তারপরে অবতার তারপরে প্রকাশ, এখন আলোচনা করব শক্তি। তৎশক্তি সঙ্গকম কৃষ্ণ চৈতন্য, চৈতন্য শক্তি, কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ। তার শক্তির বর্ণনা দিতে যে কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন, শক্তি তিন প্রকার, তিন ভাবে শক্তি, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্র প্রমাণ, মৃগমত তার গন্ধ জয়ছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জয়ছে কভু নাহি ভেদ, রাধা কৃষ্ণ ইচ্ছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ আলাদা। কিন্তু এই রাধারানী হচ্ছেন শক্তি, ঠিক